أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
صلى الله عليه وسلم دعا গৃহীত হওয়ার ঘটনা যা তিনি তার সাহাবী হযরত সাদের দোয়া গৃহীত হওয়ার বা কবুল হওয়ার অনুকূলে করেছিলেন এর উল্লেখ এভাবে দেখা যায়। আয়েশা বিনতে সাদ তার পিতা হযরত সাদের পক্ষ থেকে বর্ণনা করেন যে মানুষ যখন হামলা করে আমি এক পাশে চলে যাই আর মনে মনে বললাম যে এদেরকে আমি ভাগিয়ে দেব, হয়তো আমি মুক্তি পাবো আর না হয় শাহাদত বরণ করব। হঠাৎ করে আমি এক রক্তিম চেহারার ব্যক্তিকে দেখলাম, মুশরিকরা তার উপর আধিপত্য বিস্তারের দ্বার প্রান্তে ছিল। তখন সে ব্যক্তি কঙ্কর পূর্ণ মুষ্টি তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করে। তখন আমার এবং সে ব্যক্তির মাঝে মেঘদাদ এসে যান। আমি তাকে জিজ্ঞেস করার ইচ্ছা করলাম বা জিজ্ঞেস করার ইচ্ছা হলো, তিনি আমাকে বলেন যে হে সাদ, ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এরপর বলেন তিনি তোমাকে ডাকছিলেন। আমি দাঁড়িয়ে যাই আর আমার এমন মনে হলো যেন আমার কোনো কষ্টই হয়নি, পূর্বে তিনি আহত অবস্থায় ছিলেন। এরপর আওয়াজ শুনতেই আমি দাঁড়িয়ে যাই। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার সামনে বসিয়ে নেন। আমি তীর ছুটতে থাকি আর আমি বলতে থাকি যে হে আল্লাহ, এ তীর তোমার, তুমি এর মাধ্যমে তোমার শত্রুকে ধ্বংস করো। হুজুর সাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি সাহাদের দোয়া গ্রহণ করো, কবুল করো। হে আল্লাহ, সাহাদের লক্ষ্য ভ্রষ্ট হতে দেও না। হে সাদ, আমার পিতামাতা তোমার জন্য নিবেদিত। আমি এরপর যেই তীরই নিক্ষেপ করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্ষেপ করার সাথে দোয়া করতেন, হে আল্লাহ তার লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়, হে আল্লাহ তার দোয়া গ্রহণ করো। তীর ছুটতে ছুটতে যখন আমার তুনির তীর ফুরিয়ে যায়, মহানবী তার তুনির তীর আমার সামনে ছড়িয়ে দেন। তিনি আমাকে ফলা এবং পালকবিহীন একটি তীর দেন। এর অগ্র পশ্চাতের কিছুই ছিল না, গঠন সঠিক ছিল না। সেই তীর হুজুর আমাকে ধরিয়ে দেন। সেই তীর অন্যান্য তীরের চেয়ে বেশি কার্যকরী প্রমাণিত হয়। আল্লামা জোহরি লিখেছেন, সেদিন সাদ 1000 তীর নিক্ষেপ করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবের সম্পর্কে যা লিখেছেন তা হলো, সাদ বিন আবি ওয়াক্কাসকে স্বয়ং মহানবী তীর ধরান আর সাদ অজস্র ধারায় সেই তীর শত্রুকে লক্ষ্য করে ছুটতে থাকেন। একবার মহানবী হযরত সাদকে বলেন, তোমার জন্য আমার পিতামাতা নিবেদিত, তুমি অনবরত তীর ছুটতে থাকো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই শব্দগুলো বড় গর্বের সাথে স্মরণ করতেন। এক রওয়ায়েতে বর্ণিত হয়েছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করেন, মহানবী ওহদের দিন তার তুনি থেকে তীর বের করে আমার সামনে ছড়িয়ে দেন আর বলেন, তীর ছুটতে থাকো, তোমার জন্য আমার পিতামাতা নিবেদিত হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাহাড়ে আক্রমণকারী বাহিনীর আক্রমণকে কীভাবে ব্যর্থ করেছেন সে সংক্রান্ত রওয়ায়েত হলো, হুজুর যখন সাহাবিদের জামাত নিয়ে পাথরে উপবিষ্ট ছিলেন, হঠাৎ করে কুরাইশের একটি জামাত পাহাড়ে এসে পৌঁছে, তাদের মাঝে খালিদ বিন ওয়ালিদও ছিল। হুজুর শত্রুদের দেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ামবাগী লাহুম আন ইয়ালুনা আল্লাহুম্মা লা কুওয়াতা লানা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, তাদের জন্য কোনোভাবে সমীচীন নয় যে আমাদের বিরুদ্ধে জয়যুক্ত হবে। হে আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, কিন্তু তুমি আমাদের শক্তি এবং সাহস। তখন হযরত ওমর ফারুক মুহাজিরদের একটি জামাত নিয়ে তাদের মোকাবেলা করেন, তাদেরকে পিছু হটিয়ে পাহাড় থেকে নিচে নামতে বাধ্য করেন। তখন খোদা তাআলার এই আয়াত নাজিল হয়, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বলতা দেখাবে না আর দুঃখ ভারাক্রান্ত হয় না, অবশ্যই তোমরাই জয়যুক্ত হবে যদি তোমরা মোমেন হয়ে থাকো। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা বর্ণনা করে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিরিপথে পৌঁছেন, কুরাইশের একটি দল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাহাড়ে চড়ে হামলা করার অভিসন্ধি করে। মহানবীর নির্দেশে অবশ্য হযরত ওমর কয়েকজন মুহাজিরকে নিয়ে তার মোকাবেলা করেন এবং তাকে পিছু হটতে বাধ্য করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়া সত্ত্বেও সাহাবিদের সম্পর্কে উৎকণ্ঠিত হওয়া সংক্রান্ত একটি রওয়ায়েত রয়েছে, হযরত আয়েশা এটি বর্ণনা করেছেন। হযরত আবু বকর যখন উহুদের দিনের কথা বলতেন তখন এটিও বলতেন যে সেই দিন পুরোটাই ছিল তালহার। এরপর এর বিস্তারিত চিত্র তুলে ধরতেন। তিনি বলেন, আমি সেই সব লোকের মাঝ একজন ছিলাম যারা উহুদের দিন রাসূলুল্লাহর কাছে ফিরে এসেছে। আমি দেখলাম এক ব্যক্তি মহানবীর সাথে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধ করছে। বর্ণনাকারী বলেন যে হযরত আবু বকর বলেন যে সে মহানবীর সুরক্ষা করছিল। হযরত আবু বকর বলেন, আমি বললাম যে হায়, এ যদি তালহা হতো, আমার যে ঘাটতি রয়ে গেছে তা তো রয়ে গেছেই। আমি মনে মনে বললাম যে আমার জাতির বা গোষ্ঠীর বা গোত্রে যদি কেউ হয় তাহলে কতই না ভালো হয়। তিনি বলেন, আমার এবং মহানবীর মাঝে এক ব্যক্তি ছিল যাকে আমি চিনতে পারিনি, অথচ আমি মহানবীর চেয়ে তার বেশি কাছে ছিলাম। আর সে এত দ্রুত হাঁটছিল যে তত দ্রুত হাঁটা আমার জন্য সম্ভব ছিল না। দেখলাম সে ব্যক্তি ছিলেন আবু ওবায়দা বিন জাররাহ। এরপর আমি হুজুর সাল্লাল্লাহু ইসলামের কাছে পৌঁছি, তার নেচের মাড়ির রুবাই দাঁত অর্থাৎ সামনের দুই দাঁত এবং ছেদন দাঁতের মধ্যবর্তী দাঁত ভেঙে গিয়েছিল আর চেহারা ছিল ক্ষতবিক্ষত। তার পবিত্র গালে শিরস্ত্রাণের কড়া ঢুকে গিয়েছিল। মহানবী বলেন, তোমরা তোমাদের সাথের সাহায্য করো। আসলে তিনি তালহার দিকে ইঙ্গিত করছিলেন, তার দেহ থেকে প্রচুর রক্তপাত ঘটছিল। এটি বলেননি আমাকে দেখো, বরং বলেছেন তালহাকে দেখো, অর্থাৎ তার ক্ষত নিরাময়ের বা সেবা শুশ্রূষার চেষ্টা করো। জিয়াদ বিন সাকনের প্রতি মহানবীর ভালোবাসা এবং তার প্রতি মহানবীর ভালোবাসার উল্লেখ রয়েছে। ইবনে ইসহাক এ সম্পর্কে লিখেছেন, কাফেররা যখন মহানবীকে পরিবেষ্টন করে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাজুলুন ইয়াশরী লানা নাফসাহু, কে আছে যে আমাদের জন্য নিজেকে বিক্রি করতে প্রস্তুত। এখন তখন জিয়াদ বিন সাকিন পাঁচজন আনসারী নিয়ে দাঁড়িয়ে যান। কেউ কেউ বলেন আম্মার বিন সাকান ছিলেন। মহানবীর সামনে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে একে একে শহীদ হতে থাকেন। শেষ ব্যক্তি ছিলেন আম্মার বা জিয়াদ, তিনিও যুদ্ধ করতে থাকেন। বেশ কিছু আঘাত আসে তার গায়ে। এরপর মুহাজিরদের একটি জামাত এসে মুশরিকদেরকে ছত্রভঙ্গ করে দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিয়াদ বিন সাকানকে আমার কাছে নিয়ে আসো। সাহাবিরা তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি তার পবিত্র পা তার মাথার নিচে রাখেন। যখন তার মৃত্যু হয়, তার পবিত্র গাল ছিল মহানবীর পবিত্র চরণে। তার দেহে 14টি আঘাত আসে। এই ঘটনাগুলো কিছুটা পূর্বেও বর্ণিত হয়েছে। কিছু নতুন কথা থাকে, কয়েকটি নতুন বাক্য থাকে, নতুন ধরনের বাক্য থাকে, তাই আমি এইগুলো পুনরায় আপনাদের সামনে তুলে ধরি। অহর থেকে মহানবীর মদিনা প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয় এখন রওয়ায়েতে উল্লেখ আছে যে ওহদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের শহীদদের দাফন কাফন সম্পন্ন করে মদিনা ফিরে আসেন। এটিও উল্লেখিত পাওয়া যায় যে মাগরিবের নামাজ মদিনায় পড়া হয়েছে। একজন লেখক লিখেছেন, ওহদের প্রান্তর থেকে মদিনায় ফিরে আসেন। মাগরিবের সময় হলে হযরত বেলাল আজান দেন। নামাজ পড়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন ওবাদা এবং সাদ বিন মাজের ওপর ভর দিয়ে মসজিদে আসেন। নামাজ শেষে হুজুর আবার ঘরে ফিরে যান। এশার সময় হলে হযরত বেলাল পুনরায় আজান দেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আধিক্যের কারণে আসতে পারেননি, আরাম করছিলেন। আজানের পর নামাজের সময়ে পৌঁছতে পারেননি। হযরত বেলাল মহানবীর দরজায় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকেন। এটি নয় যে এসে নামাজ পড়িয়ে দেবেন, বরং মহানবীর অপেক্ষায় বসে থাকেন। রাতের একটা বিরাট অংশ কেটে যাওয়ার পর হযরত বেলাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের জন্য ডাকেন। হুজুর নামাজের জন্য আসেন। তখন মহানবীর স্বাস্থ্য পূর্বের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল। এশার নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে যান। নামাজের জায়গা থেকে ঘর পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিলেন। তাদের মাঝে হাঁটতে হাঁটতে হুজুর একা ঘরে চলে যান। এবার কারো ওপর ভর দেওয়ার প্রয়োজন ছিল না, প্রথমে কাঁধে ভর করে এসেছিলেন। এশার নামাজ দেরিতে পড়েন, আসা এবং যাওয়ার সময় কারো কাঁধে ভর করে যেতে হয়নি। তখন কিছু মহিলাকে হামজার জন্য কাঁদতে দেখেন। মহানবী তাদেরকে বারণ করেন, যেভাবে পূর্বের খুতবায় এটি উল্লেখ করা হয়েছিল। তার ঘরে যাওয়ার পর পাহারাদার ছাড়া সব পুরুষ মহিলা নিজ নিজ গৃহে চলে যায়। যারা ডিউটিতে ছিল তারাই সেখানে ছিল, ওনারা চলে যায়। এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, পুরো ব্যবস্থা সম্পন্ন করার পর মহানবী সন্ধ্যার দিকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এমন নয় যে আহত হবেন তাৎক্ষণিকভাবে ফিরে আসবেন, বরং সব কাজ সম্পন্ন করেছেন ওহদের ময়দানে। মদিনার নারীদের ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত সংক্রান্ত উদাহরণ পূর্বেও তুলে ধরেছে, আরও কিছু দৃষ্টান্ত রয়েছে। হযরত হুমনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আবেগ সংক্রান্ত ঘটনা। ওহদের যুদ্ধের পর মহানবী যখন মদিনায় ফিরে আসেন, মুসাব বিন উমাইরের স্ত্রী হযরত হুমনা বিনতে জাহাশের সাথে তার দেখা হয়। মানুষ তাকে তার ভাই হযরত আবদুল্লাহ বিন জাহাশের মৃত্যু সংবাদ দিলে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার রুহের মাগফিরাতের দোয়া করেন। এরপর মানুষ তাকে তার মামু হযরত হামজার শাহাদতের সংবাদ দেয়। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার আত্মার মাগফিরাতের দোয়া করেন। এরপর মানুষ তাকে তার স্বামী হযরত মুসাব বিন উমাইরের শাহাদতের সংবাদ দেন। তিনি কাঁদতে থাকেন এবং বেকুল হয়ে যান। তখন মহানবী বলেন, মহিলার দৃষ্টিতে তার স্বামীর এক বিশেষ মর্যাদা হয়ে থাকে। অন্য এক রওয়ায়েতে হযরত হামনা বিনতে জাহাশ সম্পর্কে বর্ণিত হয়েছে, তখন যখন তাকে বলা হয় যে তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, তিনি বলেন, খোদা তার প্রতি কৃপা করুন, এবং বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বলে, তোমার স্বামীকেও শহীদ করে দেওয়া হয়েছে? তিনি বলেন, হায় পরিতাপ। তখন মহানবী বলেন, এক নারীর স্বামীর সাথে এমন সম্পর্ক থাকে যা অন্য কারো সাথে নয়, বা অন্য কারো সাথে তেমন সম্পর্ক থাকে না। এক বক্তৃতায় খলিফাতুল মসীহ রাবি রহমাল্লাহ এই ঘটনা খুব সম্ভব উল্লেখ করে থাকবেন। মুসাব বিন উমাইরের শাহাদাতের ঘটনার কথাই, তার শাহাদতে তার স্ত্রীর যে আবেগ ছিল সে আবেগ এবং অনুভূতির কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, সেই সাহা পুরুষ এবং মহিলা সাহাবি যাদের আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন একাধিক হতো, তাদেরকে ধীরে ধীরে এমনভাবে সংবাদ দেওয়া হতো যেন বিয়োগ বেদনা তাদের জন্য সহনশীলতার সীমায় আসে। অর্থাৎ এমন মানুষ যাদের আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজনের সংখ্যা একাধিক হতো, তাদেরকে একসাথে সব বলতেন না, প্রথমে একজন, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয় জনের কথা বলতেন, যেন তারা দুঃখ বেদনায় বিহ্বল না হয়ে পড়েন। হুজুরের কাছে যখন হযরত আব্দুল্লাহর বোন হামনা বিনতে জাহাশ আসেন, তিনি বলেন, হে হামনা, তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে পুণ্যের আশা রাখো। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, কার পুণ্যের কথা বলছেন? তিনি বলেন, তোমার মামু হামজার কথা বলছি। হামনা তখন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাফারা লাহু ওয়া রাহিমাহু, হানিয়াল্লাহু শাহাদা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হামনা, ধৈর্য ধরো, খোদার কাছে পুণ্যের আশা রাখো। তিনি জিজ্ঞেস করেন, কার সাথে সম্পর্কযুক্ত পুণ্যের কথা বলছেন? হে আল্লাহ রসুল, মহানবী বলেন, তোমার ভাই আবদুল্লাহর কথা বলছি। তখন হামনা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাফারা লাহু ওয়া রাহিমাহু, হানিয়াল্লাহু শাহাদা। এরপর তিনি বলেন, হে হামনা, ধৈর্য ধরো, আল্লাহর কাছে পুণ্যের আশা রাখো। তিনি বলেন, হুজুর কার প্রেক্ষাপটে এই পুণ্যের কথা বলছেন? তিনি বলেন, মুসাব বিন উমাইরের প্রেক্ষাপটে। তখন হামনা বলেন, পরিতাপ, আক্ষেপ। এটি শুনে মহানবী বলেন, যে সত্যিই স্বামীর স্ত্রীর উপর যে অধিকার রয়েছে অন্য কারো নেই। তখন হামনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার স্বামীর শাহাদতের কথা শুনে এমন কথা কেন বললে? তিনি তখন প্রত্যুত্তরে বলেন যে, হে আল্লাহ রসুল, তার সন্তানদের এতিম হয়ে যাওয়ার কথা মনে পড়ে যায়, এ কারণে আমি ব্যতিব্যস্ত হয়ে যাই, চিন্তিত হয়ে যাই, আর সেই চিন্তার ঘরে বাক্য মুখ থেকে বেরিয়ে যায়। এটি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাবের সন্তানদের জন্য দোয়া করেন যে, হে আল্লাহ, তাদের তত্ত্বাবধায়ক এবং বুজুর্গ যেন তাদের প্রতি স্নেহশীল হয় এবং তাদের সাথে যেন ভালো ব্যবহার করে। হযরত হিন্দ, যার উল্লেখ করেছিলাম বিগত কোনো খুতবায়, মহানবীর প্রতি তাঁর ভালোবাসা এবং আন্তরিকতার খোদার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে এভাবে উল্লেখ দেখা যায় যে তার স্বামী, ভাই এবং পুত্রের শাহাদতের কথা তিনি যখন অবগত হন, যেভাবে পূর্বে বলা হয়েছে তিনজনেই শাহাদত বরণ করেছিলেন, এই তিনজনকে প্রথমে তিনি মদিনা নিয়ে আসতে চাচ্ছিলেন, পরে ফিরে নিয়ে যান। এর বিস্তারিত বিবরণ যেভাবে সামনে এসেছে তা হলো, আল্লাহর ইচ্ছা ছিল ওহুদের শহীদেরা যেন ওহুদেই কবরস্থ হন, এ সম্পর্কে আমি পূর্বেই আপনাদেরকে অবহিত করেছি। হযরত আয়েশা ওহুদের সংবাদ নেওয়ার জন্য যখন বের হন, তিনি হযরত হিন্দকে বা হিন্দের কাছে, যিনি ওহুদ থেকে আসছিলেন, তার কাছ থেকে খবরাখবর নেন। হযরত হিন্দ যে উত্তর দিয়েছেন গত খুতবায় সেটি উল্লেখ করেছি, এর কিছুটা বিস্তারিত বিবরণ রয়েছে। তা হলো, হযরত হিন্দ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন, তিনি তারপর বাকি সব দুঃখ বেদনা তুচ্ছ, তিনি ভালো থাকলে এরপর কোনো চিন্তা নেই। এরপর তিনি আয়াত পড়েন, যে ওয়ারাদাল্লা জিনা কাফারু বেগাইজিহিম লাম ইয়ানালু খায়রা ও কাফাল্লাহুল মুমিনিন আল কিতাল। আর আল্লাহ যারা কুফরি করেছে তাদেরকে তাদের ক্রোধ সহ এমনভাবে ফিরিয়ে দেন যে তারা কোন কল্যাণ হস্তগত করতে পারেনি। আল্লাহ যুদ্ধে মোমেনদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পরম শক্তিশালী এবং পরাক্রমশালী। হযরত আয়েশা জিজ্ঞেস করেন যে, ওটে কাদের লাশ বহন করা হচ্ছে? তিনি বলেন, আমার ভাই, আমার পুত্র খাল্লাদ এবং আমার স্বামী আমর বিন জামূহ রয়েছেন। হযরত আয়েশা জিজ্ঞেস করেন, কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বলেন, তাদেরকে মদিনায় কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। উঠকে এরপর হাঁটতে গেলে উট মাটিতে বসে পড়ে। হযরত আয়েশা বলেন যে উটের পিঠে অতিরিক্ত বোঝা রয়েছে। তিনি বলেন এই উট তো দুই উটের বোঝা বহন করতে সক্ষম, কিন্তু এখন ভিন্ন আচরণ করছে। এরপর উটকে তিনি বোকাঝোকা করলে উট দাঁড়িয়ে যায় ও মদিনার দিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেন আবার বসে যায়। ওহুদের দিকে মুখ ফেরালে উট হাঁটতে আরম্ভ করে। এরপর হযরত হিন্দ মহানবীর কাছে আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনার সংবাদ দেন। মহানবী বলেন যে এই উটটি এখন প্রত্যাদিষ্ট, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই কাজে এটিকে নিয়োজিত করা হয়েছে। এটি অর্থাৎ এটি যেন মদিনায় না গিয়ে ওহুদের দিকে যায়। তিনি বলেন তোমার স্বামী যুদ্ধের জন্য যাত্রার পূর্বে কিছু বলেছিলেন কি? তিনি বলেন আমার যখন ওহুদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিলেন তিনি কিবলামুখী হয়ে বলেছিলেন যে হে আল্লাহ, আমার পরিবারের দিকে লজ্জিত লাঞ্ছিত অবস্থায় আমাকে ফিরিয়ে এনো না, আমাকে শাহাদতের সম্মান দান করো। মহানবী তখন বলেন যে এই কারণেই উঠ হাঁটতে চাচ্ছে না। তিনি বলেন হে আনসাররা, তোমাদের মাঝে এমন কিছু পুণ্যবান মানুষ আছে যে তারা খোদার নামে কসম খেয়ে যদি কোনো কথা বলে আল্লাহ তাআলা তাদের সেই কথা অবশ্যই পূর্ণ করেন। আমর বিন জুমুও তাদের মাঝে একজন। এরপর তিনি আমর বিন জুমুর স্ত্রীকে বলেন হে হিন্দ, যখন তোমার ভাই শাহাদত বরণ করেছেন তখন থেকে ফেরেশতারা তার উপর ছায়া বিস্তৃত করে চলেছে আর অপেক্ষা করছে যে তাকে কোথায় দাফন করা হয়। এরপর বলেন হে হেন আমর বিন জুমু, তোমার পুত্র খাল্লাদ, তোমার ভাই আবদুল্লাহ জান্নাতে পরস্পরের বন্ধু হিসাবে অবস্থান করছে। তখন হযরত হিন্দ বলেন হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তালা যেন আমাকে তাদের সাহচর্যে পৌঁছিয়ে দেন। সাদ বিন আবি ওয়াক্কাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু দিনারের এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন যার স্বামী ভাই এবং পিতা মহানবের সাথে ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, তাদের সকলেই শাহাদত বরণ করেন। তাদের সবার জন্য সেই নারীর কাছে যখন শোক প্রকাশ করা হয় তিনি জিজ্ঞেস করেন যে মহানবী কেমন আছেন? সবাই বলে হে অমুকের মা, মহানবী ভালো আছেন আর সেইভাবে আছেন যা দেখা তুমি পছন্দ করো। সেই নারী উত্তরে বলেন আমাকে দেখাও, আমি একটিবার মহানবীকে দেখতে চাই। এরপর ইঙ্গিতে মহানবীকে দেখানো হয়। মহানবীকে দেখার পর তিনি বলেন মহানবী সাল্লাম যদি জীবিত থাকেন বাকি সব সমস্যা তুচ্ছ। আরেক রওয়ায়েতে তার পুত্রের শাহাদাতের কথা রয়েছে। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন ওহুদের যুদ্ধের পর মদিনাবাসীরা যখন চরম দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে এই সংবাদে যে মহানবীকে শহীদ করে দেওয়া হয়েছে, মদিনার অলিগলিতে হাহুতাশ ছড়িয়ে পড়ে। এক আনসার নারী দুশ্চিন্তার ঘরে ঘর থেকে বের হন। তিনি তার সামনে ভাই পুত্র এবং স্বামীর মরদেহ দেখেন। বর্ণনাকারী বলছেন যে আমি জানি না প্রথমে তিনি কার লাশ দেখেছিলেন। শেষ লাশের পাশ দিয়ে যখন যান জিজ্ঞেস করেন যে এটি কার লাশ, তাকে বলা হয় তোমার ভাই, তোমার পুত্র এবং তোমার স্বামীর লাশ। তিনি জিজ্ঞেস করেন মহানবী কেমন আছেন, তাকে বলা হলো যে মহানবী সামনেই আছেন। তিনি হাঁটতে হাঁটতে মহানবীর কাছে যান। এরপর মহানবীর পবিত্র বস্ত্রের প্রান্ত ধরে বলেন যে হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি ভালো আছেন, তাই জাগতিক কোনো ক্ষয়ক্ষতির আমি ভ্রক্ষেপ করি না। এক রওয়ায়েত অনুসারে মহিলার নাম ছিল সুমাইরা বিনতে কায়েস, যিনি ছিলেন নোমান বিন আবদা আমরের মা। হযরত মুসলিহ মাউদ একবার এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেন সাহাবায়ে কেরামের জীবনে এমন বীরত্বের দৃষ্টান্ত অগণিত দেখা যায়, কিন্তু বস্তুবাদী লোকদের কোটি কোটি মাঝে অনেক দেশে দু একটি এমন দৃষ্টান্ত দেখা যাবে, কিন্তু কয়েক হাজার সাহাবির জীবনে শত শত এমন দৃষ্টান্ত আছে। অন্যদের মাঝে আছে কিন্তু কোটি কোটির ভেতর দু একটি, কিন্তু এখানে হাজার কয়েক হাজারো সাহাবির মাঝে শত শত দৃষ্টান্ত, কত অসাধারণ দৃষ্টান্ত এটি, যা এক নারীর সাথে সম্পর্ক রাখে। তিনি বলেন আমি বেশ কয়েকবার এটি পূর্বে বর্ণনা করেছি, আর এটি আসলে সব বৈঠকে শোনানোর মতো ঘটনা, আর এটিকে স্মরণ রাখার যোগ্য। কোনো কোনো ঘটনা এমন এত মহান হয়ে থাকে যে বারবার শোনানো সত্ত্বেও পুরনো হয় না। এই মহিলার ঘটনাও তেমনই, যিনি ওহদের যুদ্ধের সময় মদিনায় সংবাদ পান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদত বরণ করেছেন। মদিনার অন্যান্য নারীর সাথে দুশ্চিন্তার ঘরে বের হন। ওহদ থেকে প্রত্যাবর্তনকারী প্রথম বাহন বা প্রথম সওয়ারিকে দেখে জিজ্ঞেস করেন যে মহানবী কেমন আছেন। তিনি বলেন, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। তিনি বলেন, আমি তোমাকে মহানবী সম্পর্কে জিজ্ঞেস করেছি, তুমি আমাকে আমার স্বামীর সংবাদ দিচ্ছ। সেই ব্যক্তি আবার বলেন, তোমার পিতাও মারা গেছেন। সেই ভদ্রমহিলা বলেন, আমি মহানবী সম্পর্কে জানতে চাচ্ছি, তুমি আমাকে আমার পিতার খবর দিচ্ছ। সেই ব্যক্তি বলে, তোমার ভাইও মারা গেছেন। সেই মহিলা বলেন, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও, আমি আমার আত্মীয় স্বজনের কথা জানতে চাচ্ছি না, আমি মহানবীর সংবাদ চাই। সেই সাহাবীর হৃদয়ে যেহেতু আশ্বস্ত ছিল, তিনি জানতেন যে মহানবী নিরাপদে আছেন, তাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হবে তার আত্মীয় স্বজন সম্পর্কে তাকে অবহিত করা। কিন্তু সেই নারীর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হলো মহানবীর সত্তা, তাই তাকে বকা দিতে গিয়ে তিনি বলেন, আমার প্রশ্নের উত্তর দাও। তখন তিনি বলেন, মহানবী সাল্লাম নিরাপদে আছেন। এটি শুনে সেই ভদ্র মহিলা বলেন, মহানবী যেহেতু জীবিত আছেন, তাই যেই মরুক না কেন আমার কোনো দুঃখ নেই। হযরত মুসলিম বলেন, জানা কথা যে এই উদাহরণের সামনে সেই বৃদ্ধার ঘটনার কোনো গুরুত্বই নেই। সাংবাদিক নিজেই এই কথা স্বীকার করছেন। তিনি একটি উদাহরণ দিচ্ছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত ঘটনা। জার্মানির এক বৃদ্ধা নারী, যার পুত্র এক যুদ্ধে নিহত হয়েছিল, সেই মহিলা এক কৃত্রিম হাসি হেসে সেই মৃত্যুর বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করে। পত্রিকায় সংবাদ আসে যে অনেক বড় ধৈর্য, কত বড় ধৈর্য প্রদর্শন করেছে নারী, তার পুত্র মারা গিয়েছে, কোনো দুঃখ প্রকাশ করেনি, বরং সে হেসে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে। খলিফা সানি এই ঘটনা তুলে ধরে তুলনা করছেন। তিনি বলছেন, এই অভিব্যক্তি চাপা দুঃখের বহিঃপ্রকাশ, যদিও সেই মহিলা হেসে ভাব প্রকাশ করে, কিন্তু এটি হলো চাপা দুঃখ এবং বেদনার বহিঃপ্রকাশ। কিন্তু সে আন্তরিকভাবে কাঁদছিল, জার্মান নারী মনে মনে কাঁদছিল, কিন্তু বাহ্যত সাহস প্রদর্শন করে। হযরত মুসলিম আহমদ বলছেন, মুসলমান সাহাবীর ঘটনা এমন নয় যে তিনি আত্মসংবরণ করছিলেন বা মনে মনে কাঁদছিলেন আর প্রকাশ করছিলেন না। সেই সাহাবি সত্যিই আন্তরিকভাবে আনন্দিত ছিলেন যে মহানবী জীবিত আছেন, কিন্তু জার্মান নারীর হৃদয়ে অবশ্যই দুঃখ এবং বেদনা ছিল যা সে প্রকাশ করছিল না। কিন্তু মুসলমান নারীর হৃদয়ে কোনো দুঃখ এবং বেদনা ছিল না। এটি এমন মহান এক উদাহরণ যে পৃথিবীর ইতিহাসের কোনো দৃষ্টান্ত তুলে ধরতে পারবে না। এমন লোকদের সম্পর্কে যদি এটি বলা না হতো যে মিনহুম মান কাদা নাহবাহু, তাহলে পৃথিবীতে এমন জাতি কোথায় যাদের সম্পর্কে এটি বলা যেতে পারে? মুসলিমত বলছেন যে, আমি যখন এই নারীর ঘটনা পড়ে আমার হৃদয় শ্রদ্ধা এবং ভালোবাসায় আমার হৃদয় ভরে যায়। সে পবিত্র নারীর আঁচল স্পর্শ করে সেই হাত আমার চোখে লাগাতে ইচ্ছে করে যে সে নারী আমার প্রেমাস্পদের জন্য তার ভালোবাসার এক অনন্য স্মৃতি রেখে গেছেন। সেই প্রেম এবং ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে আরেক জায়গায় তিনি এভাবে লিখেছেন যে, দেখো মহানবীর প্রতি কত ভালোবাসা ছিল সেই নারীর। একের পর এক তাকে তার ভাই, পিতা এবং স্বামীর মৃত্যুর সংবাদ দেওয়া হয়, কিন্তু প্রত্যেকবার প্রত্যুত্তরে এটি বলেন যে, আমাকে এটি বলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। বস্তুত তিনিও তো এক নারী ছিলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা ভালোবাসা প্রকাশ করেছেন। আরেক জায়গায় এ সম্পর্কে তিনি আরও বলছেন, সেই অবস্থার চিত্র একটু নিজ মাথায় অঙ্কন করো। তোমাদের প্রত্যেকেই মৃত প্রায় ব্যক্তি দেখে থাকবে, কোনো নিকটাত্মীয় মারা যেতে দেখে থাকবে, কেউ মাকে, কেউ ভাইকে বা কেউ বোনকে মৃত্যুবরণ করতে দেখেছে। সেই দৃশ্যের কথা একটু স্মরণ করো যে কীভাবে প্রিয়জনদের হাতে ঘরে উত্তম থেকে উত্তম খাবার রান্না করিয়ে খাইয়ে চিকিৎসা করিয়ে আর সেবা নিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের অবস্থা কেমন হয়, কীভাবে ঘরে কেয়ামত সদৃশ্য দৃশ্যের অবতারণা হয়। মৃতপ্রায় ব্যক্তির নিজের মৃত্যু ছাড়া আর কোনো কিছুর কথা মনে থাকে না, কিন্তু মহানবী তার সাহাবিদের হৃদয় এমন ভালোবাসা সৃষ্টি করেছেন যে তার মোকাবেলায় অন্য কিছুর তারা ভ্রুক্ষেপই করতেন না, কিন্তু এই ভালোবাসা আর এই প্রেমের কারণ ছিল তিনি খোদার প্রিয় ছিলেন। তার মোহাম্মদ হওয়ার কারণে এই ভালোবাসা ছিল না, বরং আল্লাহর রসুল হওয়ার কারণে এই ভালোবাসা ছিল তার প্রতি। সাহাবিরা তিনি বলেন তারা সত্যিকার অর্থে খোদাকে ভালোবাসতেন। খোদা যেহেতু মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে ভালোবাসতেন, এই কারণে তিনি সাহসামের সাহাবিরা তাকে ভালোবাসতেন। আর শুধু পুরুষই নয়, বরং নারীদেরকেও দেখো তাদের হৃদয়ে তার পবিত্র সত্তার প্রতি কত অসাধারণ ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাই আল্লাহ তাআলা মহানবীর জন্য তাদের হৃদয়ে সৃষ্টি করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও খোদাকে তারা সব কিছুর উপর অগ্রগণ্য করতেন। আর এটি ছিল তৌহিদ বা একত্ববাদ। এই এক তৌহিদই পৃথিবীর সর্বত্র তাদেরকে জয়যুক্ত করেছে। আল্লাহর মোকাবেলায় তারা পিতামাতার প্রতিও ভ্রক্ষেপ করতেন না, ভাই বোনেরও আর স্ত্রীদের আর স্বামীদেরও পরোয়া করতেন না। তাদের সামনে একটি জিনিসই অগ্রগণ্য ছিল, তা হলো তাদের খোদা যেন তাদের প্রতি সন্তুষ্ট হন। এই কারণেই আল্লাহ তাআলা তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম বলেছেন তারা খোদাকে সব কিছুর উপর প্রাধান্য দিয়েছেন, আর আল্লাহ তাআলাও তাদেরকে প্রাধান্য দিয়েছেন এবং অগ্রগণ্য করেছেন। মুসলিমত বলছেন পরবর্তী যুগে মুসলমানদের অবস্থা আর এমন থাকেনি। এখন তাদের যদি খোদার সাথে সম্পর্ক থাকে তাহলে কেবল সে সম্পর্ক তাদের মাথায় রয়েছে, যে তারা বলে অনেক সম্পর্ক আছে, মনে মনে এই বিশ্বাস রাখে যে আল্লাহকে আমরা মানি, একত্ববাদে আমরা বিশ্বাসী, কিন্তু হৃদয়ে সেই বিশ্বাস নেই, হৃদয়ে অন্য কাউকে দিয়ে রেখেছে। মহানবীর কথা যদি তাদের সামনে উল্লেখ করা হয় তাদের হৃদয়ে হৃদয়ের তার স্পন্দিত হয়। সব কিছু আছে কিন্তু তৌহিদের জন্য যে ভালোবাসা থাকা উচিত তা নেই। একজন জীবনীকার লিখেছেন নিঃসন্দেহে মদিনার দুঃখ বেদনা এবং সমস্যা ছিল বড় অসাধারণ বেদনা ঘন, কিন্তু মক্কা এবং মদিনার লোকদের দুঃখ এবং বেদনা নিজের দুঃখ বেদনা সহ্য করার ক্ষেত্রে অনেক বড় পার্থক্য দেখা যায়। মক্কাবাসী এবং মদিনাবাসীদের দুঃখ এবং কষ্ট আর বেদনার যদি সহ্য করার বিষয়টি তুলনা করা হয়, পার্থক্য কী ছিল দুই স্থানের? মক্কার মুশরিকরা বদরের দুঃখ কষ্টকে কিছু দুর্বলতা ব্যাকুলতা এবং ভীতির মাঝে সহ্য করেছে। বদরে তারা যে পরাজিত হয়েছে নিজেদের দুর্বলতা ব্যাকুলতা এবং ভীতির মাঝে সেটি বরণ করেছে, কিন্তু মদিনাবাসীরা ওহদের দুঃখ কষ্ট এবং ক্ষতিকে ধৈর্য ইমান বীরত্ব সাহসিকতার সাথে শিরোধার্য করেছে। ওহদে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু তাদের সেই ক্ষতি ছিল বা ক্ষতির মুখে তাদের ধৈর্য ছিল অসাধারণ, সে বীরত্ব এবং সাহসিকতার সাথে সেটি তারা বরণ করেছেন শিরোধার্য করেছেন। মদিনার বাহিনীর ওহদে যে ক্ষতি হয়েছে সে কারণে মদিনাবাসীদের কেউ বিচলিত ছিল না, দুর্বলতার কোনো চিহ্নই ছিল না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো এক মুসলমান নারী ওহদের যুদ্ধে তার পুত্র স্বামী এবং ভাই ও পিতাকে হারিয়েছেন, কিন্তু তিনি বিচলিত হননি আর এই ক্ষয়ক্ষতির কারণে তিনি অপ্রকৃতিস্থ হননি, ভারসাম্য হারাননি। বনু দিনারের এক নারী ছিলেন তিনি, যিনি রণক্ষেত্রের দিকে যান, পুত্র স্বামী ভাই এবং পিতাকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। সে সময় ভারসাম্য হারানো তো দূরের কথা, পরোয়াই করেননি তিনি, শুধু সেই মানুষ সম্পর্কে প্রশ্ন করেন যিনি এই চারজনের চেয়ে তার কাছ তার নিকট বেশি প্রিয় ছিলেন, না তিনি ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। তাকে নিরাপদ পেয়ে তিনি বলেন সব সমস্যা যত বড়ই হোক না কেন মোহাম্মদের নিরাপত্তার মোকাবেলায় সে সব কিছু তুচ্ছ, বাকি ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করো। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের জন্য সহসাধ্যতা সৃষ্টি করুন। শত্রু সকল হীন ষড়যন্ত্র এবং চিন্তাভাবনার মাধ্যমে তাদের ধ্বংস করতে উদ্যত পরাশক্তিগুলো যুদ্ধ বা বন্ধ করার পরিবর্তে যুদ্ধের অগ্নিতে আরও ঘৃত ঢালছে। আমেরিকার প্রেসিডেন্ট গত রোববারে যুদ্ধ বন্ধ করার কথা বলেছিল, কিন্তু এখন বলে যে রমজানের পূর্বে যুদ্ধ বন্ধ হবে, আর তাও হবে সাময়িক, শুধু 6 সপ্তাহের জন্য। এটি শুধু ইসরায়েলকে সুযোগ দেওয়ার একটা কৌশল, তারা এই সুযোগে আরও প্রস্তুতি নিতে পারবে, নবোদ্যমে আবার জুলুম এবং নির্যাতন আরম্ভ করতে পারবে। আল্লাহ তালাই তাদের হাতকে বাধা দিতে পারেন, তাই অনেক বেশি দোয়া করুন। একইভাবে যে চ্যারিটি সংগঠনের মাধ্যমে তারা তাদেরকে খোরাক এবং ঔষধপত্র পৌঁছানো সম্ভব, তা পৌঁছানো উচিত নিজ গণ্ডিতে। তাদের পক্ষে জুলুম এবং নির্যাতন বন্ধ করানোর চেষ্টা করা উচিত। আমি পূর্বেই বলেছি যে রাজনীতিবিদদের পত্রলেখা অব্যাহত রাখুন, ক্লান্ত হলে চলবে না। আমাদেরকে রাজনীতিবিদদেরকে বোঝান যে তোমরা যা কিছু করছো খুবই ভ্রান্ত কাজ করছো। ফিলিস্তিনিদেরকেও আল্লাহ তাআলা দোয়া এবং নিজেদের আধ্যাত্মিক অবস্থার উন্নয়নের তৌফিক দান করুন। ইউক্রেন এবং রাশিয়ান যুদ্ধ যাতে ইউরোপ এবং আমেরিকার সরাসরি অংশগ্রহণের সংবাদ আসছে, এর মাধ্যমে বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে, এর জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে যেভাবে পূর্বে বলেছি, খলিফাতুল মসীহ রাবেও একটা ব্যবস্থাপত্র রেখে গেছেন, পারমাণবিক তেজস্ক্রিয়তার প্রভাব থেকে মুক্ত থাকার জন্য জামাতকে দিয়েছেন। আমাদের হোমিও বিভাগ সেটি আপনাদের জানিয়ে দেবে। একটা কোর্স, 3টি খোরাকের একটা কোর্স করে নেওয়া উচিত পুনরায়। ঘরে 2-3 মাসের রেশন আহমদীদের রাখা উচিত, বিশেষ করে যেখানে সরাসরি যুদ্ধের আশঙ্কা রয়েছে সে সমস্ত অঞ্চলের কথা বলছি। যুদ্ধ না হলেও এর উপকারিতা রয়েছে, পুরনো যারা রেশন সঞ্চয় করেছিলেন তারা ব্যবহার করেছেন, তারা লিখেছেন লাভ হয়েছে আমাদের। ইয়েমেনের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের মুক্তির অচিরেই ব্যবস্থা করুন। ইয়েমেনের একটা বিশেষ গ্রুপ আছে যাদের সন্দেহ হলো আহমদিয়া জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সন্দেহ যেন দূরীভূত হয় এবং তারা অচিরে মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা জগৎবাসীকে বিবেক বুদ্ধি দেন, তারা উন্নতির নামে জাগতিক নোংরামিতে লিপ্ত হওয়ার পরিবর্তে যেন খোদাকে চিনতে পারে। মুসলমান দেশগুলোকে আল্লাহ তাআলা ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাখুন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে তৌফিক দেন আমরা যেন খোদার বাণী প্রত্যেক ব্যক্তির দ্বারস্থ করতে পারি, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছাতে পারি। একটি দুঃখজনক সংবাদ রয়েছে, তাহের ইকবাল চিমা সাহেব, পিতার নাম খিজর হায়াত চিমা সাহেব, জামাতে আহমদ চকচুরাশি, জেলা ফাতেপুর ভাওয়ালপুরে সম্প্রতি শহীদ করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের ঘটনার বিস্তারিত বিবরণ হলো, তাহের ইকবাল চিমা সাহেবকে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি 4 মাস গুলি করে শহীদ করে। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 60 বছর। এর বিস্তারিত হলো, তাহের ইকবাল চিমা সাহেব ফাতেপুর চক 84-র প্রেসিডেন্ট, ফজরের নামাজের পরে রীতি অনুসারে ভ্রমণে বের হন। দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে, তার মাথায় 2 গুলি লাগে। অকুস্থলেই তিনি শাহাদত বরণ করেন। ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে, কিন্তু সেখানে এই সম্পর্কে তদন্ত আদৌ করা হয় না। যাই হোক, মামলা হয়েছে। শহীদ মরহুমের কারোর সাথে কোনো শত্রুতা বা ব্যক্তিগত মনোমালিন্য ছিল না। আশপাশের গ্রামগুলোতে তার সুনাম ছিল, খুবই ভদ্র মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন, সুখ্যাতি রাখতেন। ধর্মীয় শত্রুতা ছাড়া অন্য কোনো কারণ আছে বলে মনে হয় না তার শাহাদতের। শহীদ মরহুমের পরিবারে আহমদীয়ত আসে তার বড় দাদা জনাব মঈন খান সাহেবের ভাই হযরত রুকনউদ্দিন সাহেবের মাধ্যমে আসে, যিনি মসীহ মওউদের সাহাবি ছিলেন। 1905 সনে তিনি চক 47 সমালি, সারগোদার চক 47 সমালি থেকে কাদিয়ান গিয়ে বয়াত করেন এরপর কাদিয়ানে অবস্থান করেন। নিজের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যকে বয়াত করে আহমদিয়াত ভুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। যে কারণে শহীদ মরমের বড় দাদা মঈন খান সাহেব সহ তার সব ভাই পত্রযোগে বয়াত করে আহমদিয়াত ভুক্ত হয়েছেন। পরবর্তীতে এই পরিবার ভাওয়ালপুরের 84-তে স্থানান্তরিত হয়। 1964 সনে ভাওয়ালপুরে জন্মগ্রহণ করেন, সেখানে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেন। তিনি কৃষির সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ তাআলার ফজলে মৌসি ছিলেন, ওসিয়ত করেছিলেন, শাহাদাতের সময় জামাতের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন, ইতিপূর্বে সেক্রেটারি বাল এবং জৈম আনসারুল্লাহর দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। রীতিমতো চাঁদা দিতেন, নামাজের তাহাজ্জুদের ব্যাপারে যত্নবান ছিলেন, সফর সময়ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা হাতে নিতেন, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, রীতিমতো খুতবা শুনতেন আর দৃষ্টি রাখতেন যে ঘরের সবাই খুতবা শুনেছে কিনা। শাহাদাতের সময় তার সব লাজেমি চাঁদা এবং হিসায়ে জায়দাদ পুরোপুরি আদায় করে রেখেছিলেন। জামাতেই মেহমানদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন, নিজের ঘরে তাদের আতিথ্যের ব্যবস্থা করতেন, জামাতিভাবে সম্ভব না হলে মরহুমিনদের কবরস্থানের ব্যবস্থাও করেছেন। পাকিস্তানে কবরের সমস্যা থাকে, আহমদীদের জন্য প্রায়শ কোনো দুষ্কৃতকারী মানুষ বা দল কবরের ফলক ভেঙে ফেলে, তিনি কবরস্থানের ব্যবস্থা করেছেন, কবরের দেখাশোনার ব্যবস্থা করতেন, মেনটেইন করতেন। এটিও আজকাল সেখানে অনেক বড় একটি কাজ, গ্রামের বেশিরভাগ মানুষ তার কাছে আমানত রাখাতো ও আহমদেরাও এমনটি করত। যদি বিশ্বাস থেকে থাকে কেবল আহমদের উপর ছিল যে এই আহমদেই আমাদের আমানতের হেফাজত করতে পারবে, একই সাথে আবার দুঃশত্রুতাও রাখত, এটিও অদ্ভুত বিষয়। যাই হোক, যারা আমানত তার কাছে রাখত তারা ভদ্র মানুষই ছিল, কিন্তু অন্যরা তারপরও বোঝে না। তার স্ত্রী কিশোর নাহির সাহেবা বলছেন, আমার স্বামী মরহুমের আমার সাথে ব্যবহার অত্যন্ত স্নেহপ্রবণ ছিল, ঘরে নামাজ আদায়ের পাশাপাশি খলিফায়ে ওয়াক্তের খুতবা শোনার বিষয়ে দৃষ্টি রাখতেন, আমার আত্মীয় স্বজনের সাথে সবসময় আত্মীয় সুলভ এবং বন্ধুত্ব সুলভ আচরণ করতেন। শহীদের মেয়ে মদিহা তাহের বলছেন, জামাতি সেবায় অগ্রগামী ছিলেন, আনুগত্যের বৈশিষ্ট্য তার মাঝে উল্লেখযোগ্য ছিল, খেলাফতের প্রতি অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল, নির্ভীক সাহসী আহমদী ছিলেন, সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। ভাওয়ালপুরের আমির, জেলার মুরব্বী এবং অন্যান্য অহদাদার মরহুমের শহীদ মরহুমের ভূয়সী প্রশংসা করেছেন। সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, মানব সেবার প্রেরণায় ছিলেন তিনি সমৃদ্ধ, আতিথ্য ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কেন্দ্রীয় প্রতিনিধি এবং ওয়াকফিনদের সাথে আপন জনের মতো সম্পর্ক রাখছেন। শহীদ মরহুম তার বর্তমানে স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যা স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার এক পুত্র লোকমান আহমদ জার্মানিতে থাকে নিজের পরিবারকে নিয়ে, মেয়ে মদিহা তাহের ইউকেতে থাকে, এক পুত্র সালমান তাহের তার সাথেই কৃষিকাজ করত। শহীদ মরহুমের পদমর্যাদা আল্লাহ তালা উন্নীত করুন, রহমত এবং মাগফিরাত করুন, আর ছেড়ে যাওয়া পরিবার পরিজনকে ধৈর্য এবং মনোবল দান করুন, তার পুণ্যসমূহ জীবিত রাখার তৌফিক দান করুন।
নমাজ কে বাদ ইনশাআল্লাহ নমাজ জানাজা পড়াবো ইনকা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.